Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা এবং ভারতে রাত ১১:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা কলকাতা থেকে প্রতিবেদন, রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন এবং আন্তর্জাতিক প্রসঙ্গ সহ অন্যান্য প্রতিবেদন। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আনম।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার বাড়তে থাকায় তা ঠেকাতে সরকার সোমবার থেকে সারা দেশে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করার পর ঢাকা ছাড়তে শুরু করেছেন অসংখ্য মানুষ। শুক্রবার এই লকডাউনের ঘোষণা দেওয়ার পর এবং তা আরো বাড়তে পারে এমন আশঙ্কায় শনিবার সকাল থেকেই মানুষ পায়ে হেঁটে এবং বিভিন্ন যানবাহনে করে তাদের গন্তব্যের দিকে ছুটতে শুরু করেছেন। দেশের পশ্চিমাঞ্চলের সীমান্ত এবং আশপাশের জেলাসমূহে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর রাজধানীর সন্নিকটে কয়েকটি জেলাতে সংক্রমণের হার বাড়তে থাকায় ২২ জুন থেকে ঢাকায় যাতায়াতে সব ধরনের দূরপাল্লার গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সরকার। তারপরও লকডাউন শুরুর আগেই গ্রামের বাড়ি পৌঁছানোর জন্য ছুটছেন মানুষ। তাদের ভাষ্য, লকডাউনের মধ্যে আয় রোজগারের সংকটের শঙ্কায় তারা বাড়ি ফিরছেন। তবে তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, যার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোস্তাক হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, সংক্রমণ যত বেশি ছড়িয়ে পড়বে মৃত্যুর হারও অনুপাতিক হারে বাড়বে। তিনি সংক্রমণ বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক জানিয়েছেন, আগামী ৭-১০ দিনের মধ্যে বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্স এর আওতায় বাংলাদেশ ২৫ লাখ ডোজ মডার্না ভ্যাকসিন পাবে। এটি হবে কোভ্যাক্স এর কাছ থেকে আসা ভ্যাকসিনের দ্বিতীয় চালান। অপরদিকে আজ সরকারের দেয়া তথ্য মোতাবেক দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন ৭৭ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৪,৩৩৪ জন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমের আরো একটি রিপোর্ট।
বাংলাদেশে গত এক দশকে বজ্রপাতের পরিমাণ বেড়েছে উদ্বেগজনক হারে এবং এর ফলে এই প্রাকৃতিক দুর্যোগে হতাহতের সংখ্যাও ক্রমাগতভাবে বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, গাছপালা কেটে ফেলা, বনাঞ্চল ধ্বংস করা এবং সর্বোপরি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা বৃদ্ধির কারণে দেশে বজ্রপাত বেড়েছে, সেই সাথে বেড়েছে হতাহতের সংখ্যা। সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের অতি সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ৩১শে মার্চ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ১০ সপ্তাহে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জুনের প্রথম সপ্তাহেই মারা গেছেন ৬৫ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে বজ্রপাতে আহত হয়েছেন আরো ৪৭ জন। নিহতদের মধ্যে ১২২ জনই বজ্রপাতের সময় ফসলের মাঠে কৃষিকাজে নিয়োজিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়। এবছর বজ্রপাতের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে সিরাজগঞ্জ জেলা, যেখানে জুন মাসের প্রথম সপ্তাহে মারা গেছেন ১৮ জন। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে দেশে বজ্রপাতে মারা গেছেন ১৩৩ জন, ২০১৯ সালে সংখ্যা ছিল ২৬৫ জন এবং ২০১৬ সালে ৩৫১ জন। সরকার বজ্রপাতকে আনুষ্ঠানিকভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করলেও এই খাতে বরাদ্দ নিতান্তই কম বলে উল্লেখ করে সংস্থাটি বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছে, যাতে বজ্রপাতের উপর গবেষণা ও পূর্বাভাসের ব্যবস্থাকে উন্নত করা যায়। বাংলাদেশে গত এক দশকে বজ্রপাতের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, দেশে বজ্রপাতে প্রতিবছর প্রাণহানি বাড়ছে। এর কারণ ও প্রতিকার সম্পর্কে ভয়েস অফ আমেরিকার তরফে সংস্থাটির গবেষণা সেলের প্রধান আব্দুল আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিবেশের উপর নগ্ন হামলা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে বজ্রপাত বেড়েছে। জনসচেতনতা বাড়ানো সহ প্রকৃতিকে সংরক্ষণ এবং প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করে বজ্রপাতে প্রাণহানির ঝুঁকি কমানো সম্ভব বলে উল্লেখ করে তিনি বলেন,
এখানে দুইটা বিষয়, একই হলো যে বজ্রপাত বাড়ছে কেন, বজ্রপাত অবশ্যই বাড়ছে, সেক্ষেত্রে দায়ী হলো আমরা গাছপালা কেটে ফেলছি এবং বনায়নটা, প্রাকৃতিক বনায়ন এটা কমে যাচ্ছে, এবং পাশাপাশি আমাদের লাইফ স্টাইলে অনেক কিছু যুক্ত করছে, যেমন এয়ার কুলার বা এই জাতীয় পৃথিবী উৎপাদনকারী যত সিস্টেম আছে এগুলো আমরা ব্যবহার করছি, যে কারণে পৃথিবী উৎপাদন হচ্ছে এবং বজ্রপাতের পরিমাণ বাড়ে। বজ্রপাতের পরিমাণ অন্যান্য দেশে আমাদের কিছু কিছু জায়গায় বেশি আছে, কিন্তু সেখানে এত বেশি প্রাণহানি হয় না। এটার কারণ হলো আমরা সচেতন না, তারা সচেতন, আমরা সচেতন না। আমাদের দেশের সরকারি ভাবে যে সমস্ত প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে তার ভিতরে উঁচু লম্বা লম্বা গাছ লাগাতে হবে, যেমন তাল গাছ, নারকেল গাছ, এই জাতীয় গাছ লাগাতে হবে, কিন্তু এই গাছগুলো 20 বছর পরে গিয়ে সবার মাথার উপরে দাঁড়াবে, এই 20 বছর কিন্তু মানুষ মারা যাবে। এ থেকে একেবারে শর্টলি যে সমস্ত ওয়ে আছে সেটি হলো লাইটনিং অ্যারেস্টর স্থাপন, মানে লাইটনিংটা হবে যদি সারাউন্ডিং এরিয়ার ভিতরে লাইটনিংটা হয় তাহলে এই অ্যারেস্টর অ্যারেস্ট করে নেবে, অ্যারেস্ট করে নিয়ে তাকে মাটির ভিতরে পাঠিয়ে দেবে, এতে প্রাণহানি কমবে। এই জাতীয় জিনিসগুলো অন্যান্য দেশ করছে কিন্তু বাংলাদেশ এখনো সেই পথে আগায়নি। তারপরে বাংলাদেশের মানুষ বেসিক্যালি জানে না যে বজ্রপাতের সময় কোথায় থাকতে হবে, কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, এই সমস্ত কারণে বাংলাদেশের মানুষ বেশি মারা যাচ্ছে বা প্রাণহানির ঘটনা বেশি ঘটছে।
পরিসংখ্যানে বলা হয়েছে গত এক দশকে দেশে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 2000-এর উপর মানুষ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন। আমাদের অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
বেআইনি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে বিতাড়নের নির্দেশ দেওয়া হোক বলে আজ শনিবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী রানা ওই আবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আগত অন্যান্য অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মিলিয়ে 2 কোটির মতো মানুষ রয়েছে। এরা শুধু যে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে তাই না, নানা রকম বিপদেরও সৃষ্টি করছে। বিশেষ করে রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে তা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। এই জনস্বার্থ মামলায় সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানানো হয়েছে যেন পশ্চিমবঙ্গ সরকারকে এই বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে আটক করে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এদের সীমান্ত পার করে পশ্চিমবঙ্গে পাচার করার পিছনে যে মাফিয়া চক্র কাজ করছে তাদের সঙ্গে যোগসাজশে দায়ী সরকারি অফিসার, নিরাপত্তা বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীদের চিহ্নিত করা এবং তাদের বেআইনিভাবে সংগৃহীত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতেও আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে তাদের ভোটার সংখ্যা বাড়ানোর জন্য 3-4 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ভোটার কার্ড দিয়েছে। ভোটের ইস্তাহারে বিজেপির ঘোষিত প্রতিশ্রুতি ছিল তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বেআইনি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তাওহিদুল ইসলামের একটি রিপোর্ট।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে 50% সেনা প্রত্যাহারের মাইলফলক ছোঁয়ার প্রাক্কালে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক কিভাবে সামনে অগ্রসর হবে তা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট আশরাফ গনির মধ্যে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক হয়। এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট গনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেন। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল বলেন,
And we'll have to hear what his ask is of the United States, but the commander-in-chief has made the decision.
তিনি সম্ভবত আরো সহায়তার জন্য অনুরোধ করবেন এবং তিনি যুক্তরাষ্ট্রের কাছে কি চাইছেন তা শুনতে হবে, কিন্তু কমান্ডার-ইন-চিফ আমাদের প্রতিরক্ষা বাহিনীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি ধারণা করছি দূতাবাসের সুরক্ষা বাহিনী নিয়ে আমরা কথা বলবো।
ম্যাককল এবং অন্যান্য আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের বাহিনীকে যে 18,000 আফগান সহায়তা করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান। ওই আফগানরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবার অপেক্ষায় রয়েছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিঙ্গার বলেন,
There are thousands of people left that were told they would get an opportunity to come to the United States if they would put their lives in their
family. Amon hajar hajar manush roye gechen jader bola hoyechilo je tara jodi nijeder ebong tader poribarer jibon jhonkite felen tahole tara juktorashtre ashar sujog paben eta korai thik hobe
bishesh obibeshi visa prokriya somponno hote 800 din shomoy lage juktorashtrer sena protaharer poripekkhite আফগানিস্তান জুড়ে তালেবান সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ওই আফগানরা বলছেন তারা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে দোভাষী এবং প্রতিবাদকারী হেলাল বলছিলেন,
Really important mission for 22 years in Afghanistan. We requesting to the President Joe Biden, this is the right time that
সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ এই দেশ আফগানিস্তানে আমরা 22 বছর যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য আত্মত্যাগ করেছি। আমরা প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করছি যে আমাদের এবং আমাদের পরিবারের যত্ন নেওয়ার এটাই সঠিক সময়, কারণ আফগানিস্তানে আমরা সত্যিই বড় ঝুঁকির মুখোমুখি রয়েছি।
আফগানিস্তান থেকে যুদ্ধফেরত কংগ্রেসম্যান জেসন ক্রো ভয়েস অফ আমেরিকাকে বলেন, ওই দোভাষীদের আফগানিস্তান থেকে নিয়ে এসে যুক্তরাষ্ট্রের অধীনে থাকা গোয়ামে অস্থায়ী বসবাসের সুযোগ দেওয়া যেতে পারে। ডেমোক্রেট এই কংগ্রেসম্যান বলছিলেন,
The Department of Defense and the US military is ready. The State Department is ready. Guam is ready. We need the decision.
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত, গোয়াম প্রস্তুত। আমাদের প্রয়োজন হোয়াইট হাউসের এমন সিদ্ধান্ত যাতে বলা হয় শুরু করা হোক।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সম্পন্ন হবার 100 দিনেরও কম সময় বাকি থাকায় অনেক আইন প্রণেতা বলছেন এটা স্পষ্ট নয় যে এই প্রক্রিয়ায় কোনো এক ব্যক্তি দায়িত্বে আছেন। ডেমোক্রেট আইন প্রণেতা শেথ মোল্টন বলেন,
I certainly have not heard of any operational commander for making this happen. And at the end of the day, that's what we need.
এটা করার জন্য কোনো কমান্ডারের কাছ থেকে আমি নিশ্চিতভাবে কিছু শুনিনি। পরিশেষে আমাদের দরকার একটি কার্যকর পরিকল্পনা এবং সত্যিকার অর্থে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যাতে প্রত্যাহারের কাজটি সুসম্পন্ন হয়।
গত প্রায় 2 দশক ধরে আফগানিস্তানে সংঘাতে যুক্ত থাকার পর সেখান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে 11 সেপ্টেম্বর। ক্যাথরিন জিপসনের প্রতিবেদন থেকে তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা।
সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন শোনাচ্ছেন আনিস আহমেদ।
আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত বিশিষ্ট বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত।
আপনাকে ধন্যবাদ।
প্রথমে একটা বিষয় যেটা আমি একটু আগে বলছিলাম যে চীনের প্রতিপক্ষ হিসেবে মূলত পক্ষে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব উত্থাপন, তো চীন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে মৌলিক কি পার্থক্য রয়েছে?
ধন্যবাদ। আমরা যদি আমেরিকার যেহেতু রেজিম পরিবর্তন হয় এবং বড় আকারে রিপাবলিক এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে ইদানিংকালে পার্থক্য দেখা যাচ্ছে, সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে এক ধরনের বিশ্বায়ন থেকে সরে যাওয়ার যেই ফরেন পলিসি তৈরি করছিলেন, যেটাকে ইংরেজিতে ডি গ্লোবালাইজেশন বলে, সেখান থেকে বাইডেন বোঝাই যাচ্ছে যে নতুনভাবে রি গ্লোবালাইজেশন করতে চাচ্ছে, এটা তার পরিকল্পনা। সেই দিকে আমেরিকার এককভাবে যে একটা পররাষ্ট্র নীতি বোঝা যাচ্ছে না, এখন রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের মধ্যে বলতে গেলে একটা রীতিমতো ওলট পালট পররাষ্ট্রনীতি হয়েছে, সেটা হলো একটা দিক। দ্বিতীয়, আমেরিকার সবসময় ছিল, সেখানে হয়তো কিছুটা কনসেনসাস আছে, সেটা হলো একটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপর নির্ভর করা তার ফরেন পলিসি। অন্য কথায়, যেহেতু সে প্রচুর আর্মস উৎপাদন করে এবং বিভিন্ন দেশে বিক্রি করে, সেই জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা হলো আর একটা বিষয়। এবং তৃতীয় বিষয়, সেটা হলো যেহেতু গণতন্ত্রের একটা বিষয় থাকে, সেই হিসাবে আমেরিকার ফরেন পলিসিতে রাষ্ট্রের সাথেও যেমন সম্পর্ক রাখতে চায়, তেমনি আবার সিভিল সোসাইটির সাথে সম্পর্ক রাখতে চায়। এই হলো মোটামুটি আমেরিকার তিনটা বড় উল্লেখযোগ্য বিষয় আপাতত মনে হচ্ছে। চীনের যদি আমি তুলনা করি, পুরোপুরি বিশ্বায়নের উপর নির্ভর করা। চীন জেগেই উঠেছে একেবারে সেই ডেং জিয়াওপিং এর আমল থেকে, রীতিমতো একটা ক্যাপি কমিউনিজম বা ক্যাপিটালিজম আর কমিউনিজমকে একত্র করার মাধ্যমে এবং সেটা বিশ্বায়নকে নিয়ে, এটার একটা দিক। এবং তার মধ্যে বড় আকারে যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্য অনেকে এটাকে বলছে যে চায়নার মার্শাল প্ল্যান, যেভাবে দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমেরিকা যেভাবে ইউরোপকে বড় করে এনেছে বা সাহায্য যেভাবে করেছে, সেই ধরনের একটা বিশাল প্ল্যান চীনের। তবে দ্বিতীয় যে বিষয় সেটাও খুব উল্লেখযোগ্য, আমেরিকা যেভাবে সিভিল সোসাইটির সাথে একটা সম্পর্ক রাখতে চায়, রাষ্ট্রের সাথেও যেমন, সেখানে কিন্তু বড় একটা পার্থক্য আমরা দেখি, সেটা হলো চীন মূলত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, স্টেট টু স্টেট সম্পর্ক রাখতে চায়। তাতে অনেক রাষ্ট্রই কিন্তু স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ যেহেতু অনেক দেশের মধ্যেই বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো মোটামুটি ভাবে আমার মনে হয় এই দুটো কিভাবে পার্থক্য করা যায়।
যেমনটি আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন বিশ্বায়নের দিকে যাচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি থেকেই বলি, একটু আগে আমিও বলেছিলাম যে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড এই যে একটি কর্মসূচি নেয়ার কথা জো বাইডেন বলেছেন, বিশাল কর্মসূচি দরিদ্র দেশগুলোকে সাহায্য করার ব্যাপারে, তাদের অবকাঠামো গঠনের ব্যাপারে, যেটা বেল্ট অ্যান্ড রোড চীনের যে প্রকল্প তার ঠিক একটা প্রতিদ্বন্দ্বী প্রকল্প। তো প্রশ্নটা হচ্ছে এই যে এরকম বিশেষ পরিকল্পনা কেন তিনি নিচ্ছেন?
আমি যদিও প্রতিদ্বন্দ্বী মনে করছি না, আমার যতটুকু আমি দেখেছি, যেটাকে সংক্ষেপে B3WP বলা হচ্ছে, এই B3WP আর BRI এর মধ্যে কিন্তু বড় ধরনের পার্থক্য আছে, যার জন্য আমি মনে করি যে জো বাইডেন কিন্তু বড় একটা সুযোগ করে দিচ্ছেন বিশ্বে নতুন ধরনের শান্তি আসার। এবং এটা যদি আমি একটু ভেঙে বলি, সেটা হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মূলত কিন্তু ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচারের উপর ইনভেস্টমেন্ট, সেখানে পোর্ট বিল্ড করা, হাইওয়ে বিল্ড করা, এয়ারপোর্ট করা, ড্যাম করা। কিন্তু B3WP কিন্তু না, তাদের চারটা যেই বড় অঙ্কের যেভাবে তারা সামনে এনেছে, তার মধ্যে একটা হলো ক্লাইমেট, দ্বিতীয় হলো হেলথ, তৃতীয় হলো ডিজিটাল টেকনোলজি, এবং চতুর্থ হলো জেন্ডার ইকুইটি এবং ইকুয়ালিটি। এই চারটা কোনোটাই কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে নেই। আমি যেটাকে নামকরণ করেছি নন ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, সো একটা হলো ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আর একটা নন ট্রেডিশনাল। সেই হিসাবে আমি মনে করছি আপাতত যে একটা সুযোগ তৈরি, কিন্তু এটা অনেকেই হয়তো মনে করছে যে চীনকে ই করার জন্য প্রতি একেবারে রীতিমতো কম্পিটিশনের নামছে, ওরাও রাস্তা বানাবে, ওরাও ব্রিজ বানাবে, তা কিন্তু না। সেখানে আমার মনে হচ্ছে যে এক ধরনের মিলন কিন্তু তৈরি হচ্ছে, দেখা যাক কতদূর পেরে উঠে এই বিষয়টা।
সেই প্রসঙ্গেই জানতে চাই যে যুক্তরাষ্ট্রের এই যে প্রকল্পের কথা বলা হয়েছে, এর সাফল্য সম্পর্কে আপনি কতখানি আশাবাদী?
এখানে একটা সমস্যা হলো, যেহেতু নন ট্রেডিশনাল সিকিউরিটি, নন ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচার, এবং আমি যদি G7 এর কথা বলি, এখন দেখা যাচ্ছে G7 অনেকটা এককভাবে চীনের সাথে লেগেছে, সেটাও কিছুটা এম্বারাসিং আমার মনে হয় অনেক ইউরোপিয়ান দেশের জন্য। সেই জায়গায় যে কনসেনসাসটা দরকার আমার মনে হয় সেটা নেই। এর একটা বড়, আমি যদি ক্লাইমেটই বলি, ক্লাইমেটের ব্যাপারে ইউরোপের চিন্তাধারার সাথে আমেরিকার চিন্তাধারা কিন্তু এখনো মিলে নেয়। ডোনাল্ড ট্রাম্পের সময় তাদের বিশাল পার্থক্য ছিল, কারণ সে মনে করতো পুরো ক্লাইমেট বিষয়টা একেবারে হোক্স। সেখান থেকে যদিও জো বাইডেন সরে দাঁড়িয়েছে এবং যথেষ্ট ক্লাইমেটের উপর জোর দিচ্ছে, কিন্তু বড় আকারে G7 এর মধ্যে এত পরিমাণের অর্থ এই নন ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে আমার, আমি ওখানে একটু কিছুটা সন্দিহান। দ্বিতীয় যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে যেহেতু জেন্ডার বিষয়টি আনা হয়েছে, এতে অনেক ডেভেলপিং কান্ট্রিজ কিন্তু অস্বস্তি বোধ করবেন, কারণ তাদের মাপকাঠি এই জেন্ডার ইকুইটি আর ইকুয়ালিটি বা চিন্তাধারাটা একেবারে যে নর্থ আমেরিকা বা ইউরোপের সাথে মিলবে তা না, যার জন্য যত সহজ ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট করা, অন্য কথায় ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচার যত সহজ, নন ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট কিন্তু অত সহজ না।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
সুরভ শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
আমিও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
যথারীতি শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের এক শ্রোতা বন্ধুর সঙ্গে টেলিফোনে কথা বলবো। তো ইজাজ, আজকে আমাদের সঙ্গে কে আছেন?
আছেন মাধব চন্দ্র সাগর, তার কাছ থেকে বিস্তারিত শোনা যাক।
হ্যালো।
হ্যালো, আমি মাধব চন্দ্র সাগর।
কেমন আছেন আপনি?
আমি খুব ভালো আছি, এবং আপনারাও কেমন আছেন? আপনারা সুস্থ থাকুন, এটাই আপনাদের জন্য আমি চাই।
অনেক ধন্যবাদ। প্রথমেই আমরা আপনার কাছ থেকে জেনে নেই আপনার পুরো নাম এবং আপনার ঠিকানা।
আমার নাম মাধব চন্দ্র সাগর, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা আমার ঠিকানা।
আচ্ছা, আমাদের অনেক শ্রোতা বন্ধু আছেন উত্তর চব্বিশ পরগনার। প্রথমেই তো জানতে ইচ্ছে করছে যে এই যে দীর্ঘদিন থেকে আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন, তো অনুষ্ঠান শোনা শুরু করেছিলেন কিভাবে?
১৯৮০ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠান শুনে আসছি। ওনারা হলেন দেবাংশু বন্দ্যোপাধ্যায়, অসীম চক্রবর্তী, মাসুমা খাতুন, ইকবাল বাহার চৌধুরী, ইল্লোল সরকার, বর্তমানে যিনি রিটায়ার হয়েছেন সগুপ্তা নাসরিন কুইন, আর সরকার কবিরুদ্দিন ভাই, এবং আমাদের সবসময় কণ্ঠস্বর শুনতাম।
সম্প্রতি আরো একজন অবসর গ্রহণ করেছেন, রোকেয়া হায়দার, যিনি বাংলা বিভাগের প্রধান ছিলেন, রোকে আপা অবসর গ্রহণ করেছেন। তো অনুষ্ঠান কবে শোনা শুরু করলেন?
আমি প্রথমে ভয়েস অফ আমেরিকা হিন্দি অনুষ্ঠান শুনতাম, এবং তারপরে হঠাৎ করে একদিন ভয়েস অফ আমেরিকা হিন্দি অনুষ্ঠানে জানতে পারলাম বাংলা অনুষ্ঠান হয়, এবং সেখান থেকেই আমার বাংলা অনুষ্ঠান আশির দশক থেকে ১৯৮১ সাল থেকে বাংলা অনুষ্ঠান শুনে আসছি। এবং বাংলা অনুষ্ঠান হিন্দি এবং শর্টওয়েভে বন্ধ হয়ে গেল, ইংরেজি অনুষ্ঠান এখনো আমি নিয়মিত শুনি, চিঠিপত্র আদান প্রদান করি, এটা আমার একটা প্রতিদিনকার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।
বাহ,
খুবই ভালো লাগলো আমাদের অনুষ্ঠান সম্পর্কে, এবং যারা রিটায়ার করেছেন তাদের সম্পর্কে ওনার বক্তব্য শুনে ভালো লাগলো। উনি সত্যি উনি অনেকদিন ধরেই যে জড়িত তা মনে হচ্ছে ওনার কথাই বোঝা।
হ্যাঁ, নিশ্চয়ই। সেই এক সময় আপনার চিঠি পেতাম কিন্তু ইমেল কখনো পাইনি, এটার কি কোনো বিশেষ কারণ আছে যে আপনি ইমেল?
কারণ বলতে কি, আমার একটা খুবই দুঃখ হয়, আমি শর্টওয়েভটা হারিয়ে গিয়ে এখন মানে ফেসবুকে পাচ্ছিলাম, ফেসবুকটাও বন্ধ হয়ে গেছে, নিয়মিতভাবে ফেসবুকও নেই, ফেসবুকে কখন কোন দিন হয় সেটাও ঠিক একটা ধারাবাহিকতা নেই, যার জন্যে এইটাই খুব অসুবিধা হয়। আমি আবার চাইবো যে ফেসবুকে নিয়মিতভাবে চালু করার জন্যে, অথবা মিডিয়াম ওয়েবে যে মানে শ্রবণ মান ১৯৭৫ খুবই খারাপ, কারণ ১৫৭৫ খুবই খারাপ, আমি চাই কি কমসে কম একটা শর্টওয়েভ ফ্রিকোয়েন্সি চালু করা হোক, যাতে সব শ্রোতারা আবার শর্টওয়েভ জগতে ফিরে আসছে। কারণ ভয়েস অফ আমেরিকার অন্যান্য অনুষ্ঠান নতুন নতুন চালু হচ্ছে শর্টওয়েভে, অথচ বাংলা অনুষ্ঠানটা শর্টওয়েভে বন্ধ হয়ে গেছে।
এই কথাটা আমরা সরাসরি আমাদের যে কর্তৃপক্ষ তাদেরকে জানাবো, আমরা চেষ্টা করবো যে এই সমস্ত যা আপনি চেয়েছেন সেই সমস্ত অনুরোধ রাখবার।
আপনার অনুরোধগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিব। আর ফেসবুক লাইভ আমরা করছি না আমাদের রেডিও অনুষ্ঠানটা, তার একটি কারণ এবং একমাত্র কারণ হিসেবে যদি আমরা বলি, সেটা হচ্ছে আমরা তো ভাই এখন যে যার বাড়ি থেকে কাজ করছি, আমরা কিন্তু এখনো আমাদের স্টুডিওতে বা আমাদের অফিসে ফিরে যাইনি। আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটা প্রচার করাটা আপাতত আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত। এছাড়া মিডিয়াম ওয়েভের কথা বলেছেন, শর্ট ওয়েভের কথা বলেছেন, সেই অনুরোধও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেব।
আরেকটা কথা বলবেন, কারণ খুব সাম্প্রতিক রোহিঙ্গাদের জন্য একটা শর্ট ওয়েভে অনুষ্ঠান ভিওএ চালু করেছে, তাহলে আমাদের বাংলা বিভাগের জন্য কেন একখানা ফ্রিকোয়েন্সি দিয়েও কমসে কম চালু করার জন্য অনুরোধ অবশ্যই করবেন।
আপনার এই দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিব। আর আপনি তো অনেকদিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, কোন অনুষ্ঠানগুলো আপনার ভালো লাগছে, অথবা অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি?
বিশেষ করে মানে যুক্তরাষ্ট্রের যে খবর এবং এডিটোরিয়াল যেটা ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্র সরকারের মতামত। এই মতামতটা অনেক কিছু সেখানকার রাজনৈতিক এবং সেখানকার বিষয়ে সব জানতে সুবিধা হতো। সেই এটা আবার করে যদি চালু করা হয় খবরের পরে পরে তাহলে এটা খুবই ভালো হয়। আর মিতালি তো দীর্ঘদিন ধরেই মিতালি নাম দিয়েই চলছে, আমি যবে থেকে শুনছি এই মিতালি অনুষ্ঠানটা বন্ধ হয়নি। এটা যার জন্যে খুবই ভালো লাগছে, এখানে সব শ্রোতাদের মতামত তুলে ধরা হয়, এটা একটা খুব সুন্দর। আর আমাদের বাংলাদেশের শ্রোতা চুয়াডাঙ্গার আলোকডাঙ্গার যে মোহাম্মদ আবদুল্লাহ ভাই আছেন, উনি ভারতের শ্রোতাদের সঙ্গে একটা ফোনের মাধ্যমে সেতু বন্ধনের মাধ্যমে যোগাযোগ রেখে চলেছেন। ও ওনাদের ক্লাব ভারতের শ্রোতাদের ভয়েস অফ আমেরিকার ফেসবুক অনুষ্ঠান শোনার জন্য উদ্বুদ্ধ করে চলেছেন, যা ভয়েস অফ আমেরিকার মাইল ফলকের কাজ করে চলেছে।
ওইটা তো খুবই প্রশংসনীয় উদ্যোগ। মাধবচন্দ্র বাবু, আমরা আপনাকে একটু জানাই, এডিটোরিয়ালস এখনো যায়, সেটা যায় সোমবার, মঙ্গলবার এবং শনিবার, এবং
এটা অনুষ্ঠান শেষ প্রান্তে এটা প্রত্যেক দিন করতে পারলে খুবই ভালো।
ভাই, আগে আমাদের সময়সীমা ছিল এক ঘন্টার, কিন্তু আপাতত আমরা আধা ঘন্টার অনুষ্ঠান করছি, সে কারণেই প্রতিদিন প্রচার করা সম্ভব নয়। খুবই দুঃখিত।
তাইরা ওই যে মাধব চন্দ্র সকল সেতু বন্ধনের কথা বলেছেন, এটা সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ। সেজন্য আবদুল্লাহ সাহেবকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাব যে উনি দুটি বাংলার মধ্যে একটা যোগ বন্ধন করার একটা দারুণ প্রয়াস ওনার তরফ।
এটা সত্যি প্রশংসার দাবিদার। আমাদের হাত
আছে সময় আধ ঘন্টা থেকে এক ঘন্টা প্রচার করা, কারণ যাদের জন্য আপনারা এত পরিশ্রম করে বিশাল খরচ করে অনুষ্ঠান তৈরি করছেন, তাদের অনুপস্থিতি মানে আপনাদের কাছে অবশ্যই কাম্য নয়।
আপনি ঠিকই বলেছেন, আমাদের সমস্ত পরিশ্রম তো আপনাদের জন্যই, আর আপনাদের উপস্থিতি আমাদের কাম্য।
আর একটু অল্প সময়ের মধ্যে বলি যে সময়টা পরিবর্তন করা অবশ্যই দরকার, কারণ ভারত বাংলাদেশের শ্রোতাদের যাতে সুবিধা হয় শুনতে, এমন একটা সময় করুন যাতে সবাই শুনতে পারে এবং সবার অনুষ্ঠান শোনার পক্ষে অনুকূল হয়।
এটা ওনার অনুরোধ, আমরা কর্তৃপক্ষের কাছে আবারও জানাবো।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও তাইরা বোন, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং এজাজ হোসেন ভাইকেও ধন্যবাদ, তাদের নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের হাতে একেবারেই সময় নেই, এবারে কিন্তু আমাদের চিঠিপত্রের দিকে নজর দিতে হয়। আর চিঠিপত্রের জবাব দেওয়ার আগে একটি কথা বলতে চাই যে শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে আপনারা লিখুন, কারণ আপনাদের চিঠি কিন্তু আমরা তেমন একটা পাচ্ছি না, তাই না ইজাজ?
আমরা চিঠি পাচ্ছি না সত্যি, একটু চিঠির সংখ্যা কমেছে মনে হয়। হ্যাঁ, তাই না? আমরা প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতার থেকে অনেক চিঠি পেয়েছি ভাই, আমরা আপনাদের চিঠির প্রাপ্তি স্বীকার করছি। আপনি আমাদের কাছে সবসময় চিঠি লিখে থাকেন, আপনার অনেক মন্তব্য শুনলাম, অনুষ্ঠান সম্পর্কে অনেক কিছু ভালো লিখেছেন, আপনাকে সেজন্য ধন্যবাদ।
আসুন নজর দেওয়া যাক আমাদের ফেসবুক ফ্যান পেজের দিকে। দেখতে পাচ্ছি অনেক নতুন বন্ধু আমাদের ফেসবুকে যোগ দিয়েছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন বন্ধুদের মধ্যে দেখতে পাচ্ছি ইকরামুল ইসলাম, ইফতার শাহীন, সজল আহমেদ, মোহাম্মদ আনোয়ার তালুকদার, আবুল কালাম আদর, শাহিদ গাজী এবং আনোয়ার শেখ। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ফেসবুক ফ্যান পেজের দিকে নজর রাখার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠান, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না।
আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।
মিতালি রাশোর তাহলে আজ এ পর্যন্তই।
আমাদের আজকের বাংলা অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington. Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা এবং ভারতে রাত ১১১টা। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা কলকাতা থেকে প্রতিবেদন, রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন এবং আন্তর্জাতিক প্রসঙ্গ সহ অন্যান্য প্রতিবেদন।